41তম পদের গুপ্ত ইতিহাস, 21 নম্বর। দ্বিতীয় হায়, 8ম পর্ব। ইজেকিয়েল সংখ্যা 2। ইজেকিয়েল তাদের প্রতিনিধিত্ব করেন, যাদের জন্য যিহুদা গোষ্ঠীর সিংহের দ্বারা শিক্ষাদানের একটি কার্য সম্পন্ন হয়েছে, এবং তার মৌলিক শিক্ষা হল পঙ্ক্তির উপর পঙ্ক্তি, যাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, এটাই সেই বিশ্রাম যার দ্বারা তোমরা ক্লান্তকে বিশ্রাম দিতে পার, এবং এটাই সেই সতেজতা। তবুও তারা শুনতে চাইল না, কিন্তু সদাপ্রভুর বাক্য তাদের কাছে হল বিধানের উপর বিধান, বিধানের উপর বিধান, পঙ্ক্তির উপর পঙ্ক্তি, পঙ্ক্তির উপর পঙ্ক্তি, এখানে অল্প সেখানে অল্প, যাতে তারা গিয়ে পশ্চাতে পড়ে এবং ভগ্ন হয় এবং ফাঁদে আবদ্ধ হয় এবং ধরা পড়ে। যিশাইয়া 19:12-13।
বর্তমানে যিহুদা গোত্রের সিংহ ইজেকিয়েলের পুস্তক উন্মুক্ত করছেন। আমাদের জানানো হয়েছে যে ইজেকিয়েল 30তম বছরে একজন যাজক, তা 30 তার যাজক হিসেবে প্রতীকী বয়সকে নির্দেশ করুক, অথবা যোশিয়ার মহান জুবিলি থেকে শুরু হওয়া ভাববাণীমূলক ধারার 30তম বছরকেই নির্দেশ করুক। অন্তিম দিনের চূড়ান্ত যাজকত্ব হল 1,44,000, এবং প্রাচীন আক্ষরিক ইতিহাসসমূহ অন্তিম দিনে এক প্রতীকী ইতিহাসের প্রতিরূপস্বরূপ।
কিন্তু তোমাদের সদাপ্রভুর যাজক বলা হবে, লোকেরা তোমাদের আমাদের ঈশ্বরের পরিচারক বলে অভিহিত করবে, তোমরা জাতিগণের ঐশ্বর্য ভোগ করবে এবং তাদের গৌরবে তোমরা নিজেদের গৌরব করবে। যিশাইয়া 9:6।
যিহিষ্কেল অন্তিমকালে ঈশ্বরের জনগণের একটি প্রতীক, যে পবিত্র ইতিহাসকে প্রত্যেক ভবিষ্যৎবাণীমূলক সাক্ষ্য চিহ্নিত করে। সেই পবিত্র ইতিহাস হল তৃতীয় দূতের আন্দোলন, যা 1840 সালে প্রথম দূতের আন্দোলনের দ্বারা বিশেষভাবে প্রতিরূপিত হয়েছিল। প্রথম দূতের আন্দোলন ছিল 3 দূতের আলফা দূত, এবং তৃতীয়টি হল ওমেগা দূত। অতএব যিহিষ্কেল 1,44,000-এর মোহরাঙ্কনের সময়ে পিতরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করেন। পিতর ও যিহিষ্কেল উভয়ে যে প্রতীকী ইতিহাসে অবস্থান করছেন, সেই ইতিহাসকে পানিয়ুমের ইতিহাস রূপে উপস্থাপন করা হয়েছে।
ছোট্ট পুস্তকটি
যেমন যোহন প্রকাশিত বাক্য 10 অধ্যায়ে করেছিলেন, তেমনি ইজিকিয়েলও সেই ক্ষুদ্র পুস্তকটি গ্রহণ করে।
কিন্তু তুমি, হে মনুষ্যপুত্র, আমি তোমাকে যা বলি তা শোন, সেই বিদ্রোহী গৃহের ন্যায় তুমি বিদ্রোহী হয় না, তোমার মুখ খোলো, আর আমি যা তোমাকে দিই তা খাও। আর আমি তাকিয়ে দেখিলাম, আর দেখ, আমার দিকে এক হাত প্রেরিত হইল, আর দেখ, তাহার মধ্যে একখানি পুস্তকের রোল ছিল, আর তিনি তাহা আমার সম্মুখে বিস্তার করিলেন, এবং তাহা ভিতরে ও বাইরে লিখিত ছিল, আর তাহার মধ্যে বিলাপ, শোক ও ধ্বংসলিপি লিখিত ছিল। আরও তিনি আমাকে বলিলেন, হে মনুষ্যপুত্র, তুমি যা পাও তা খাও, এই রোল খাও, এবং গিয়া ইসরায়েলের গৃহের কাছে কথা বল। তখন আমি আমার মুখ খুলিলাম, এবং তিনি আমাকে সেই রোল খাওয়াইলেন, আর তিনি আমাকে বলিলেন, হে মনুষ্যপুত্র, আমি তোমাকে যে রোল দিচ্ছি তাহা দ্বারা তোমার উদর ভোজন করাও এবং তোমার অন্ত্র পূর্ণ করো। তখন আমি তাহা খেলাম, এবং আমার মুখে তাহা মধুর ন্যায় মিষ্ট হইল। যিহিষ্কেল 2:1-10, 3:1-10।
প্রকাশিত বাক্য 10 অধ্যায়ে যোহন সেই ছোট পুস্তকটি ভক্ষণ করেন, এবং সমগ্র অধ্যায়টি 1840 সালের 11 আগস্ট থেকে 1844 সালের 2 অক্টোবর পর্যন্ত ঈশ্বরের শক্তির প্রকাশকে প্রতিনিধিত্ব করে।
যে স্বর্গদূত তৃতীয় স্বর্গদূতের বার্তার ঘোষণায় একত্রিত হয়, সে তার মহিমায় সমগ্র পৃথিবীকে আলোকিত করবে। এখানে বিশ্বব্যাপী পরিসর সম্পন্ন এবং অভূতপূর্ব শক্তির এক কার্য পূর্ববাণীকৃত হয়েছে। 1840-40 সালের আগমন আন্দোলন ছিল ঈশ্বরের শক্তির এক মহিমান্বিত প্রকাশ। প্রথম স্বর্গদূতের বার্তা পৃথিবীর প্রত্যেক মিশনারি কেন্দ্রে বহন করা হয়েছিল, এবং কিছু কিছু দেশে এমন গভীর ধর্মীয় আগ্রহ দেখা দিয়েছিল যা 16 শতাব্দীর সংস্কার আন্দোলনের পর থেকে কোনো দেশেই প্রত্যক্ষ করা যায়নি। কিন্তু তৃতীয় স্বর্গদূতের শেষ সতর্কবার্তার অধীনে যে মহাশক্তিশালী আন্দোলন সংঘটিত হবে তা এগুলোকেও অতিক্রম করবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 611।
প্রকাশিত বাক্যের 10ম অধ্যায়ে যিহিষ্কেল যোহনের সঙ্গে সামঞ্জস্যে স্থাপিত। অতএব 1,44,000-এর মোহরাঙ্কনের সময়ে পিতর, যোহন ও যিহিষ্কেল তাদের নির্ধারিত স্থানে একত্রে দাঁড়িয়ে আছেন। 1840 থেকে 1844 ছাড় 1-4 বছরের সময়কালকে নির্দেশ করে, যা শুরু হয়েছিল সেই সময় ভবিষ্যৎবাণী থেকে, যার সূচনা হয় 1290-99 সালের 2-7 জুলাই 150 বছরের একটি সময়কাল দ্বারা। সেই পাঁচ মাস সমাপ্ত হয়ে 391 বছর ও 15 দিনের সময় ভবিষ্যৎবাণীর সঙ্গে যুক্ত হয়, যা 1840 সালের 11 আগস্টে সমাপ্ত হয়েছিল, যখন ঈশ্বরের শক্তির মহিমান্বিত প্রকাশ 1844 সালের 2 অক্টোবর পর্যন্ত প্রকাশিত হয়েছিল। তারপর ভবিষ্যৎবাণীমূলক সময়ের প্রয়োগ বন্ধ হয়ে যায়।
আর তিনি সেই অনন্তকাল জীবন্তের নামে শপথ করলেন, যিনি স্বর্গ এবং তদ্ভুক্ত সবকিছু, পৃথিবী এবং তদ্ভুক্ত সবকিছু, এবং সমুদ্র ও তদ্ভুক্ত সবকিছু সৃষ্টি করেছেন, যে আর বিলম্ব হবে না। প্রকাশিত বাক্য 10-6।
1854 সালের 22 অক্টোবর ভবিষ্যৎবাণীমূলক সময় ভবিষ্যৎবাণীর একটি বৈধ প্রয়োগ হিসেবে সমাপ্ত হয়। ইজেকিয়েল, পিতর এবং জোহন প্রত্যেকে প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের আন্দোলনের এবং তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের ঈশ্বরের জ্ঞানী কুমারীদের প্রতিনিধিত্ব করেন।
দর্শন সমূহ।
ইজেকিয়েলের প্রথম 11 অধ্যায়ে প্রথম অধ্যায়ের 1 নম্বর পদে বর্ণিত অনুসারে এক ধারাবাহিক দর্শন উপস্থাপিত হয়েছে।
এবং 30তম বছরে 4র্থ মাসে মাসের 5ম দিনে আমি যখন কেবার নদীর তীরে বন্দীদের মধ্যে ছিলাম, তখন আকাশমণ্ডল উন্মুক্ত হল এবং আমি ঈশ্বরের দর্শন সমূহ দেখলাম। ইজেকিয়েল 1:2।
প্রথম 11 অধ্যায়ের দর্শন সমূহ প্রথমে প্রথম অধ্যায়ে খেবার নদীর তীরে দেওয়া হয়েছিল, তারপর তৃতীয় অধ্যায়ে সমভূমি সংক্রান্ত দর্শনে তা আরও বিস্তৃত করা হয়, এবং পরে আবার 8ম অধ্যায়ে জিরুসালেমে প্রদত্ত দর্শনে তা প্রকাশিত হয়। খেবার নদী, সমভূমি এবং জিরুসালেম এই তিনটি স্থান 3টি দর্শনের প্রতিনিধিত্ব করে, যা একত্রে মিলিত হয়ে একটি দর্শন গঠন করে, আর সেটি হল প্রথম পদে এবং প্রথম 11 অধ্যায়ে উল্লিখিত দর্শনসমূহ।
জুবিলি।
30তম বছরটিকে যোশিয়ার প্রসিদ্ধ পাসওভার থেকে শুরু হওয়া জুবিলি চক্রের 30তম বছর হিসেবে গণ্য করা এবং যা পরে 22 অক্টোবর সমাপ্ত হয়েছিল, তা সহজেই সমর্থনযোগ্য, কারণ পবিত্র ইতিহাসের সেই নির্দিষ্ট ধারাটি স্পষ্টভাবে চিত্রিত হয়েছে পংক্তির পর পংক্তি একাধিক সাক্ষ্যের দ্বারা। উদাহরণস্বরূপ, পাসওভার বসন্তকালীন উৎসবসমূহকে প্রতিনিধিত্ব করে এবং প্রায়শ্চিত্তের দিন শরৎকালীন উৎসবসমূহকে প্রতিনিধিত্ব করে। অতএব লেবীয় পুস্তক 23 যোশিয়ার দ্বারা সূচিত জুবিলি চক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আরও অন্যান্য ধারা রয়েছে যা রাজা যোশিয়ার দ্বারা উপস্থাপিত ইতিহাসের সঙ্গে 60,000 খ্রিস্টপূর্ব 22 অক্টোবর পর্যন্ত সামঞ্জস্য রাখে। 60,000 খ্রিস্টপূর্ব 22 অক্টোবর তারিখে একটি জুবিলি বছরের ঐতিহাসিক পরিপূর্ণ তা ইতিহাসবিদদের দ্বারা সমর্থিত।
কালপঞ্জিকার গবেষকেরা সাধারণত প্রায়শ্চিত্তের দিনকে খ্রিস্টপূর্ব 533 সালের 2 অক্টোবর হিসেবে স্থির করতে স্বচ্ছন্দ বোধ করেন, এবং খ্রিস্টপূর্ব 22 ধাতি যোশিয়ার মহাপাস ওভারও ওই বাইবেলীয় কালপঞ্জি গবেষকদের দ্বারা গৃহীত একটি তারিখ। পাস ওভার, যা বসন্তকালীন উৎসবসমূহের একটি প্রতীক, 49 বছরের একটি জুবিলি চক্রের সূচনা করেছিল, যা শরৎকালীন উৎসবসমূহের প্রতীক, প্রায়শ্চিত্তের দিনে সমাপ্ত হয়েছিল। 7 সপ্তাহ বৎসর, যা মিলিয়ে 49 বছর গঠিত হয়েছিল, ভূমির বিশ্রামবারের প্রতীক ছিল।
ইতিহাস, বিধান কিংবা ভাববাণী, প্রতিটি পৃষ্ঠাতে পুরাতন নিয়মের শাস্ত্রসমূহ ঈশ্বরের পুত্রের মহিমায় উদ্ভাসিত। যতদূর তা ঐশ্বরিক প্রতিষ্ঠার বিষয় ছিল, ইহুদি ধর্মের সমগ্র ব্যবস্থা সুসম্বদ্ধভাবে সুসমাচারের এক ভবিষ্যৎবাণীমূলক প্রতিরূপ ছিল। খ্রিস্ট সম্বন্ধে সমস্ত ভাববাদীগণ সাক্ষ্য দেন, প্রেরিত 10:35, আদমকে প্রদত্ত প্রতিজ্ঞা থেকে শুরু করে পিতৃপুরুষদের ধারাবাহিকতা এবং ব্যবস্থার অধীন অর্থনীতির মধ্য দিয়ে স্বর্গের মহিমান্বিত আলো মুক্তিদাতার পদচিহ্ন সুস্পষ্ট করে তুলেছিল। দ্রষ্টাগণ বেথলেহেমের নক্ষত্র আগমনোন্মুখ শিলোহকে দর্শন করেছিলেন, যখন ভবিষ্যৎ বিষয়াবলী রহস্যময় শোভাযাত্রায় তাদের সম্মুখ দিয়ে অতিক্রম করছিল। প্রত্যেক বলিতে খ্রিস্টের মৃত্যু প্রদর্শিত হয়েছিল, ধূপের প্রত্যেক মেঘে তার ধার্মিকতা ঊর্ধ্বে আরোহণ করেছিল, প্রত্যেক জুবিলি তুর্যের ধ্বনিতে তার নাম ঘোষিত হয়েছিল, পরম পবিত্র স্থানের ভয়াবহ রহস্যে তার মহিমা অধিষ্ঠিত ছিল। দ্য ডিজায়ার অফ এজেস 211।
17।
খ্রিস্টপূর্ব 730 সালের 14 বছর আগে যখন জিরুসালেম পতিত হয়, তখন সিদকিয়াহকে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল। ইহুদি ইতিহাসকারেরা খ্রিস্টপূর্ব 622 সালে যোশিয়ের সময় থেকে খ্রিস্টপূর্ব 530 সালের 22 অক্টোবর পর্যন্ত জুবিলি চক্রকে 17তম জুবিলি চক্র হিসেবে চিহ্নিত করেন। রাফিয়ার যুদ্ধ থেকে পানিউমের যুদ্ধ পর্যন্ত সময়কাল ছিল ১৭ বছর। রাফিয়ার যুদ্ধে টলেমি বিজয়ী হয়েছিল এবং তিনি ১৭ বছর দক্ষিণের রাজা হিসেবে শাসন করেছিলেন। মিলানের ফরমান থেকে কনস্টান্টিন তার সাম্রাজ্য ২৩ সালে বিভক্ত করা পর্যন্ত সময়কাল ছিল ১৭ বছর। সপ্তদশ জুবিলি চক্রে নবুখোদনেসর জিরুসালেম ধ্বংস করেছিলেন,
কারণ ইসরায়েলের সন্তানরা অনেকদিন পর্যন্ত রাজা ব্যতীত ও রাজপুত্র ব্যতীত ও বলিদান ব্যতীত ও প্রতিমা ব্যতীত ও এফোদ ব্যতীত ও তেরাফিম ব্যতীত থাকবে। পরে ইসরায়েলের সন্তানরা প্রত্যাবর্তন করবে এবং তাদের ঈশ্বর সদাপ্রভুকে ও তাদের রাজা দায়ুদকে অন্বেষণ করবে এবং পরবর্তীকালে তারা সদাপ্রভু ও তার মঙ্গলময়তার ভয়ে অভিভূত হবে। ৩:৪-৫
হোসেয়া এমন একটি বিষয় নিয়ে কথা বলছেন যা সিদকিয়ার বন্দিত্বের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত, যদিও এটি খ্রিস্টপূর্ব ৪২ সালে উত্তর রাজ্যের জন্য বন্দিত্বের সূচনাকেও নির্দেশ করে। হোসেয়ার এই অংশটি জিহিসকেলের সাক্ষ্যের সঙ্গে সংযুক্ত হওয়ার কারণ এই যে, যখন ইসরায়েল এক মানবী রাজার জন্য অনর ছিল, তখন তারা ঈশ্বরকেই প্রত্যাখ্যান করেছিল। ঐশ্বরিক রাজার পরিবর্তে এক মানবীয় রাজার শাসনের অধীন হতে ইসরায়েলের আকাঙ্ক্ষাকে লেবীয় পুস্তক ২:২৭ বিচারবিধানের মধ্যে তোমাদের শক্তির গর্ব হিসেবে উপস্থাপন করা হয়েছে।
আর যদি তোমরা এত কিছুর পরও আমার কথা না শোন, তবে আমি তোমাদের পাপের জন্য তোমাদের ৭ গুণ অধিক শাস্তি দেব এবং আমি তোমাদের শক্তির গর্ব ভেঙে দেব, আর তোমাদের আকাশকে লোহার ন্যায় এবং তোমাদের পৃথিবীকে পিতলের ন্যায় করে দেব। লেবীয় ২৬:১৮-১৯
তোমাদের শক্তির অহংকার ইসরায়েলের সেই আকাঙ্ক্ষাকে নির্দেশ করে যে তারা জগতের নয় হতে এবং নিজেদের জন্য একজন রাজা রাখতে চেয়েছিল। খ্রিস্টপূর্ব ২৩ সালে উত্তর রাজ্য থেকে রাজার অপসারণ এবং পরে খ্রিস্টপূর্ব ৫২৬ সালে দক্ষিণ রাজ্যের রাজা সিদকিয়াহর বন্দিত্ব প্রাচীন ইসরায়েলের অহংকার ভঙ্গ হওয়ার প্রতীক, আর অহংকার পতনের পূর্বে আসে। বাইবেলের ভাববাণীতে একটি শক্তি হল একজন রাজা বা একটি রাজ্য, এবং মানবীয় রাজাকে নিশ্চিত করার ক্ষেত্রে ইসরায়েলের অহংকার ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থা ঐশ্বরিক রাজার প্রত্যাখ্যানকে চিহ্নিত করে।
আর এমন ঘটল যে যখন সমুয়েল বৃদ্ধ হলেন, তখন তিনি তার পুত্রদের ইসরায়েলের ওপর বিচারক নিযুক্ত করলেন। তার জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল জোয়েল এবং তার দ্বিতীয় পুত্রের নাম অবিয়াহ। তারা বেরসেবায় বিচারক ছিল, কিন্তু তার পুত্রেরা তার পথে চলল না, বরং লাভের লোভে বিপথে গেল, উৎকোচ গ্রহণ করল এবং বিচার বিকৃত করল। তখন ইসরায়েলের সকল প্রাচীন একত্রিত হল এবং রামায় সমুয়েলের কাছে এল এবং তাকে বলল, দেখ, তুমি বৃদ্ধ হয়েছ আর তোমার পুত্রেরা তোমার পথে চলে না। এখন আমাদের জন্য এমন এক রাজা নিযুক্ত কর যে সমস্ত জাতির মতো আমাদের বিচার করবে। কিন্তু তারা যখন বলল, আমাদের বিচার করার জন্য একজন রাজা দাও, তখন সেই কথা সমুয়েলের অপ্রিয় হল, আর সমুয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। তখন সদাপ্রভু সমুয়েলকে বললেন, লোকেরা তোমাকে যা কিছু বলছে সে সকল বিষয়ে তাদের কথা শোন, কারণ তারা তোমাকে প্রত্যাখ্যান করেনি, বরং আমাকে প্রত্যাখ্যান করেছে, যেন আমি তাদের ওপর রাজত্ব না করি। যেদিন আমি তাদের মিশর থেকে বের করে এনেছিলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত তারা যে সমস্ত কাজ করে এসেছে, অর্থাৎ তারা আমাকে পরিত্যাগ করেছে এবং অন্য দেবতাদের সেবা করেছে, সেই সকল কাজের অনুরূপই তারা তোমার প্রতিও করছে। এখন অতএব তাদের কথা শোন, তবে অবশ্যই তাদের কাছে গম্ভীরভাবে সাক্ষ্য দেবে, এবং যে রাজা তাদের ওপর রাজত্ব করবে তার কার্যপদ্ধতি তাদের জানিয়ে দেবে। ১ সমুয়েল ৮:১-৯
এটি লক্ষণীয় যে সেই সময়ে ইসরায়েল কেবল ঈশ্বরকে তাদের রাজা হিসেবে প্রত্যাখ্যানই করেনি, বরং সমুয়েলের দ্বারা প্রতিনিধিত্বকৃত ভাববাণীর আত্মাকেও প্রত্যাখ্যান করেছিল। কারণ সেখানে বলা হয়েছে, তারা আমাকে ত্যাগ করেছে এবং অন্য দেবতাদের সেবা করেছে, তেমনি তারা তোমার প্রতিও করছে।
শয়তান ক্রমাগত ভেজাল বিষয়কে চাপিয়ে দিচ্ছে যাতে মানুষকে সত্য থেকে বিচ্যুত করা যায়। শয়তানের একেবারে শেষ প্রতারণা হবে ঈশ্বরের আত্মার সাক্ষ্যকে কার্যহীন করে তোলা। দর্শন না থাকিলে প্রজা উচ্ছৃঙ্খল হয়। হিতোপদেশ ২৯:২০-১৮ শয়তান কৌশলে বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন মাধ্যমের দ্বারা ঈশ্বরের অবশিষ্ট জনগণের মধ্যে সত্য সাক্ষ্যের প্রতি আস্থা টলিয়ে দেওয়ার জন্য কাজ করবে। সাক্ষ্যসমূহের বিরুদ্ধে এমন এক বিদ্বেষ প্রজ্বলিত হবে যা শয়তানীয়। শয়তানের কার্যকলাপ হবে মণ্ডলীগুলোর মধ্যে এগুলোর প্রতি বিশ্বাসকে অস্থির করে তোলা, কারণ এই যদি ঈশ্বরের আত্মার সতর্কবাণী, তিরস্কার ও পরামর্শে মনোযোগ দেওয়া হয়, তবে শয়তান তার প্রতারণাসমূহ প্রবেশ করিয়ে এবং আত্মাদের তার ভ্রান্তিবিলাসে আবদ্ধ করে রাখার জন্য এত স্পষ্ট পথ পেতে পারে না। সিলেক্টেড মেসেজেস বুক এক ৪০।
প্রাচীন ইসরায়েলের ঈশ্বরতন্ত্রের জন্য শেষ প্রতারণা ছিল কেবল ঈশ্বরকেই নয়, বরং ভবিষ্যৎবাণীর আত্মাকেও প্রত্যাখ্যান করা। খ্রিস্টপূর্ব ১৩৯৭ সালে সেই প্রত্যাখ্যান ১৮৬৩ সালে লাওদিকেয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিজমের শেষ প্রতারণার প্রতিরূপ নির্দেশ করে। লেবীয় পুস্তক ২৬ অধ্যায়ের সাত কাল হল ঈশ্বরের বাক্য, এবং সাত কাল সম্বন্ধে ভবিষ্যৎবাণীর আত্মা এই বলে যে এটি পরিবর্তিত করা উচিত নয়।
আমি দেখেছি যে ৪১-৩৩ সালের চারটি প্রভুর হাত দ্বারা পরিচালিত হয়েছিল এবং তা পরিবর্তন করা উচিত নয়। যে সংখ্যাগুলি তিনি যেমন চেয়েছিলেন তেমনই ছিল, যে তার হাত তার উপর ছিল এবং কিছু সংখ্যার মধ্যে একটি ভুল আড়াল করে রেখেছিল যাতে কেউ তা দেখতে না পারে যতক্ষণ না তার হাত সরিয়ে নেওয়া হয়। এর্লি রাইটিংস ১৪।
ভাববাণীর আত্মা স্পষ্টতই সাত কালকে সমর্থন করেছিলেন, এবং তার সেই সমর্থন ছিল চার্টের সংখ্যাগুলি পরিবর্তন না করার একটি সতর্কবাণী। সেই চার্টে সাত কাল হল মধ্যম স্তম্ভ এবং উপরের ডান দিকের কোণ। ১৮৬৩ সালে উরিয়াহা স্মিথের জাল চার্টের মাধ্যমে মৌলিক সত্যসমূহের ক্রমবর্ধমান প্রত্যাখ্যান, যা প্রাচীন ইসরায়েলের ঈশ্বরকে প্রত্যাখ্যান করার দ্বারা প্রতিরূপিত, প্রকাশিত হয়, এবং ভাববাণীর আত্মা ১৮৬৩ সালের সেই বিদ্রোহকে শনাক্ত করেছিলেন। ১৮৬৩ সালের বিদ্রোহের তারিখ জিহিসকেলের পুস্তকে উপস্থাপিত ভাববাণীমূলক রেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইতিহাসের সেই রেখায় উপসংহার ছিল জিরুসালেমের বিনাশ, যা রবিবার আইনকে প্রতিরূপিত করেছিল। ৯৯০০ খ্রিস্টপূর্বে রাজা শৌলের ইতিহাস থেকে ৫৮৬ খ্রিস্টপূর্বে সিদকিরা পর্যন্ত যেমন প্রতিরূপ দেখা যায়, তেমনি ১৮৬৩ সাল থেকে অদূর আসন্ন রবিবার আইন পর্যন্ত সময় ও সেই ইতিহাস দ্বারা প্রতিরূপকপ হয়েছিল। খ্রিস্টপূর্ব ৭৫ সালের জুবিলির ১৪ বছর আগে সিদকিয়াহকে বাবিলে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। সপ্তদশ জুবিলি চক্রের সূচনা হয় খ্রিস্টপূর্ব ৯৯ সালে, এবং ৩০তম বছরে খ্রিস্টপূর্ব ৯৫ সালে জিহিসকেলকে একজন যাজক হিসেবে উপস্থাপন করা হয়। তারপর ৫ বছর পরে খ্রিস্টপূর্ব ৫৫-৮৬ সালে জিরুসালেম ধ্বংস করা হয়। খ্রিস্টাব্দ ৭০০ সালে তিতুস কর্তৃক দ্বিতীয়বার ধ্বংস হওয়ার সময়, যে বছরের একই দিনে তা ধ্বংস করা হয়েছিল, সেই একই দিনে এটি ধ্বংস করা হয়। জিহিসকেল ১ এর প্রথম পদ জিরুসালেমের ধ্বংসের ৫ বছর আগে এবং ৪০ অধ্যায়ের মন্দির দর্শনের ১৯ বছর আগে।
আমাদের বন্দিত্বের ২৫তম বছরে, বছরের সূচনাকালে, মাসের দশম দিনে, নগরী বিধ্বস্ত হওয়ার চতুর্দশ বছরে, সেই একই দিনে প্রভুর হাত আমার উপর ছিল এবং তিনি আমাকে সেখানে নিয়ে গেলেন। ইজিকিয়াল ৪০:২।
ভূমির বিশ্রামবারের চুক্তির প্রতি অবাধ্যতার কারণে ঈশ্বর নির্দেশ করেছিলেন যে সপ্তম বর্ষের প্রতি অবাধ্যতার জন্য, যা ভূমির বিশ্রামবার, সাত কাল হবে অভিশাপ। কাল হল এক বৎসর, এবং এক বৎসর হল ৩৬০ দিন, আর সাত গুণ ৩৬০ হল ২৫২০ বছর। মিলারপন্থীরা হয়তো ২৫২০ এই অভিব্যক্তিটি ব্যবহার করেনি, কিন্তু তাদের উভয় পবিত্র চার্টেই সংখ্যাগতভাবে ২৫২০ বছর চিহ্নিত ছিল। ইসরায়েলের উত্তর রাজ্য এবং জিহুদার দক্ষিণ রাজ্য উভয়ের উপর সাতগুণ অভিশাপের ঘোষণা ছিল উইলিয়াম মিলারের প্রথম, অথবা আপনি বলতে পারেন ভিত্তিমূলক, কিংবা এমনও বলতে পারেন আলফা উপলব্ধি। ১৮৮৩ সালে লাওদিকীয় সপ্তম দিবসীয় অ্যাডভেন্টিস্ট মণ্ডলী মিলারের আবিষ্কারসমূহের সেই ভিত্তিমূলক উপলব্ধিকে প্রত্যাখ্যান করেছিল, সেই আবিষ্কারসমূহ যা মিলারীয় আন্দোলনের সমগ্র ভিত্তিকেই প্রতিনিধিত্ব করেছিল। ঐশী প্রেরণা সরাসরি সতর্ক করেছিল যে এমনটি ঘটতে পারে, এবং তা ঘটেছে, এবং তা বহু আগেই ঘটেছিল। বাবিলনে বন্দিত্বের পর যে মন্দির পুনর্নির্মিত হয়েছিল তার ভিত্তি প্রথম ফরমানের ইতিহাসকালে সম্পন্ন হয় এবং দ্বিতীয় ফরমানের পূর্বেই। দ্বিতীয় ফরমানের ইতিহাসে মন্দিরটি সম্পূর্ণরূপে নির্মিত হয়, তৃতীয় ফরমানের অধীনে আক্ষরিক প্রাচীন ইসরায়েলের জাতীয় সার্বভৌমত্ব পুনঃস্থাপিত হয়। উইলিয়াম মিলার সেই প্রথম দূতের প্রতিনিধিত্ব করেছিলেন, যিনি 1798 সালে আগমন করেছিলেন এবং 11 আগস্ট 1840 তারিখে ক্ষমতাপ্রাপ্ত হয়েছিলেন। দ্বিতীয় দূত আগমন করেছিলেন ভিত্তিসমূহ স্থাপিত হওয়ার পর, যেমনটি 1833 সালের চার্ট দ্বারা উপস্থাপিত, যা 1842 সালের মে মাসে প্রকাশিত হয়েছিল। 1844 সালের প্রথম হতাশায়, 1844 সালের আলফা হতাশায়, দ্বিতীয় দূত এবং কুমারীদের দৃষ্টান্তে বিলম্ব কালো আগমন করল, এবং যখন এক্সিটার শিবির সভায় দ্বিতীয় দূতের বার্তা ক্ষমতাপ্রাপ্ত হল, তখন মন্দির সমাপ্ত হল। অতঃপর 1844 সালের মহা বা ওমেগা হতাশায় চুক্তির দূত হঠাৎ তার মন্দিরে আগমন করলেন, সেই 2300 বছরের পরিপূর্ণতায়, যা তৃতীয় ফরমান থেকে শুরু হয়ে তৃতীয় দূতের আগমনে সমাপ্ত হয়েছিল।
যোশিয়াহ অর্থ ঈশ্বরের ভিত্তি। সে রাজা যোশিয়া হোক বা যোশিয়াহ লিচ হোক, উভয়ই ভিত্তির প্রতীক, যেমনটি প্রথম ফরমানের ইতিহাসে উপস্থাপিত হয়েছে এবং যেমনটি লেবীয় পুস্তক 23 অধ্যায়ের প্রথম 22 পদে বর্ণিত বসন্তকালীন উৎসবসমূহ দ্বারা প্রতিভাত হয়েছে। এই ভিত্তিসমূহ, বসন্তকালীন উৎসবসমূহ এবং প্রথম ফরমান সবই 1840 সালের এবং প্রথম দূতের ক্ষমতা প্রাপ্তির প্রতীক। ইজেকিয়েল 40 অধ্যায় 1 পদে উপস্থাপিত 22 অক্টোবর 537 BC হল 22 অক্টোবর 1844 এবং মৃতদের বিচারের সূচনার প্রতীক, এবং একই সঙ্গে জীবিতদের বিচারের সূচনাকালে 11 সেপ্টেম্বর 2001 প্রতীক। যারা এই প্রবন্ধগুলো অনুসরণ করে আসছেন তারা নিশ্চয়ই জানেন আমি কোন কোন প্রয়োগ ব্যবহার করছি।
ইজেকিয়েল তার লেখনীতে উপস্থাপিত ভাববাণীমূলক ইতিহাসের অন্তর্গত একটি প্রতীক। 8 অধ্যায়ের শেষে যখন 25 জন লোক সূর্যকে প্রণাম করে, তখন ইজেকিয়েল সেখানে উপস্থিত আছেন। পরবর্তী অধ্যায়গুলিতেও তিনি সেখানে ছিলেন, যখন মোহরাঙ্কন, যার পরেই বোধ সংঘটিত হয়, তা জেরুজালেমের ওপর আনিত হয়, যাকে এলেন হোয়াইট সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলী বলে শনাক্ত করেন। প্রথম 11 অধ্যায়ে ইজেকিয়েলকে তার নির্দেশ গ্রহণের জন্য স্বর্গীয় পবিত্রধামে আনা হয়, যেমন 1844 সালে মিলারাইটদের তা করতে আহ্বান করা হয়েছিল এবং যেমন এই আন্দোলনকেও এখন তা করতে আহ্বান করা হচ্ছে।
এইভাবে জিহিসকেল তোমাদের জন্য একটি চিহ্নস্বরূপ, তিনি যা কিছু করেছেন সেই সমস্ত অনুসারেই তোমরাও করবে, এবং যখন এই ঘটনা ঘটবে তখন তোমরা জানতে পারবে যে আমি প্রভু সদা প্রভু। জিহিসকেল 23:2-24।
যখন এটি আসিবে, যখন আমরা শেষকালের সেই পর্যায়ে পৌঁছি যে ঈশ্বরের জনগণের মধ্যে ইজেকিয়েল যে বিষয়গুলির চিত্র অঙ্কন করেছিলেন সেগুলি পুনরাবৃত্ত হচ্ছে, তখন আমরা ইজেকিয়েলের চিহ্নে উপনীত হয়েছি। যখন আপনি জানেন যে ইজেকিয়েল 1,44,000-এর প্রতিনিধিত্ব করেন এবং আপনি তা এমন বিশ্বাস ও বোধগম্যতার স্তরে জানেন যা এই পবিত্র প্রত্যাশাকে ধারণ করে যে ইজেকিয়েল তার লেখনীতে যে সমস্ত বিষয় চিত্রিত করেছেন সেগুলি শেষকালে 1,44,000-কে সংশ্লিষ্ট করে সংঘটিত ঘটনাবলীর এক পবিত্র ধারাবাহিকতার প্রতিরূপ। যখন আপনি তা জানেন তখন তোমরা জানিবে যে প্রভু ঈশ্বর।
আমরা পরবর্তী প্রবন্ধে এই চিন্তাগুলি অব্যাহত রাখব।